চল্লিশ নম্বর শ্লোকের গোপন ইতিহাস। নম্বর এক, ভবিষ্যৎবাণীর শিলমোহর উন্মোচন। অন্তিম দিনগুলো, জিহোদার সিংহ এবং প্রকাশিত বাক্যের চূড়ান্ত ঘটনা প্রবাহ।
প্রকাশিত বাক্য পুস্তকের পঞ্চম অধ্যায়ে জিহোদা গোত্রের সিংহ খ্রিস্টের সেই অবস্থানকে প্রতিনিধিত্ব করে, যিনি ঈশ্বরের ইচ্ছা অনুসারে তার বাক্যকে সিলমোহর করতে ও তার সিলমোহর খুলতে বিজয়ী হয়েছিলেন। ১৯৮৯ সালে ১৮৯৩ সালের বিদ্রোহের ১২৬ বছর পরে জিহোদা গোত্রের সিংহ দানিয়েল পুস্তকের একাদশ অধ্যায়ের শেষ ছয়টি পদ উন্মুক্ত করেছিলেন। সেই পদগুলি ইকচোট্ঠ ট্রিটিং করার পাপতন্ত্রের প্রাণঘাতী আঘাত দিয়ে শুরু হয় এবং পাপীয় আঘাত কীভাবে আরোগ্যপ্রাপ্ত হবে সেই বিষয়ে সাক্ষ্য উপস্থাপন করে এবং তারও পর পাপতন্ত্রের চূড়ান্ত প্রাণঘাতী আঘাত পর্যন্ত অগ্রসর হয়। পদগুলি যেখানে সমাপ্ত হয় সেখান থেকেই শুরু হয়, অর্থাৎ পাপীয় রোমের বিচার দিয়ে।
ওই ছয়টি পদ পাপতন্ত্রের মরণঘাতী ক্ষতের আরোগ্য বর্ণনা করে এবং ড্রাগন, পশু ও মিথ্যা নবীর ত্রিবিধ ঐক্য কীভাবে বিশ্বকে আর্মাগেদ্দনের দিকে নিয়ে যায়, যা ৪৫ নম্বর পদে সমুদ্র সমূহ ও মহিমাময় পবিত্র পর্বতের মাঝখানে হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আলফা ও ওমেগা খ্রিস্টের সেই চরিত্রকে নির্দেশ করে যা সর্বদা শুরুর মাধ্যমে শেষকে তুলে ধরে। ১,৪৪,০০০ সংস্কার আন্দোলন হল তৃতীয় স্বর্গদূতের আন্দোলন। এটি সেই সমাপনী আন্দোলন যা তার শুরুর দ্বারা পূর্বচিত্রিত ছিল, যা ছিল প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের মিলেরাইট আন্দোলন। মিলেরাইট আন্দোলন ১৭৫৮ সালে শেষকালের সময় শুরু হয়, যেখানে দানিয়েল অধ্যায় ১১ শেষ ছয়টি পদ শুরু হয় এবং ২ অক্টোবর ১৮২৪-এ বিচারকার্য শুরু হওয়ার সঙ্গে সেই আন্দোলনের সমাপ্তি ঘটে। ১,৪৪,০০০ আন্দোলন যুক্তরাষ্ট্রে রবিবার আইন কার্যকর হওয়ার সময় শেষ হয়।
১৯৭৯ সালে শেষ সময়ে আন্দোলনের সূচনায় জিহুদা গোত্রের সিংহ দানিয়েল অধ্যায় ১১-এর শেষ ছয়টি পদের মোহর খুলে দিলেন এবং আন্দোলনের সমাপ্তিতে রবিবারের আইন আসার ঠিক আগে তিনি দানিয়েল অধ্যায় ১১-এর ৪০ নম্বর পদের গোপন ইতিহাস উন্মোচন করেন। সিস্টার হোয়াইটের টিকাভাষ্য দানিয়েলের কোনো অংশের মোহর খোলা হয়েছে তা নিয়ে ১৯৭৯ সালের উন্মোচনের কথা বলে এবং ২০২৩ সালের জুলাইয়ে শুরু হওয়া উন্মোচনের কথাও বলে।
যে পুস্তকটি শিলমোহর করা ছিল তা প্রকাশিত বাক্য গ্রন্থ নয়, বরং দানিয়েলের ভবিষ্যৎবাণীর সেই অংশ যা শেষকাল সম্বন্ধে ছিল। শাস্ত্র বলে, কিন্তু তুমি হে দানিয়েল এই কথাগুলি গোপন রাখ এবং শেষকাল পর্যন্ত পুস্তকটি শিলমোহর করে রাখ। অনেকে এদিক সেদিক বিচরণ করবে এবং জ্ঞান বৃদ্ধি পাবে। দানিয়েল ১২:৪। যখন পুস্তকটি খোলা হল তখন এই ঘোষণা করা হল, আর কাল বিলম্ব হবে না। প্রকাশিত বাক্য ১০:১৪ দেখুন, দানিয়েলের পুস্তক এখন আর শিলমোহরিত নয় এবং খ্রিস্ট জোহনের কাছে যে প্রকাশ দান করেছিলেন তা পৃথিবীর সমস্ত অধিবাসীর নিকট পৌঁছানোর কথা। জ্ঞানের বৃদ্ধির দ্বারা এক জনগোষ্ঠীকে অন্তিম দিনে অবিচলভাবে দাঁড়াবার জন্য প্রস্তুত করা হবে।
প্রথম স্বর্গদূতের বার্তায় মানুষকে আহ্বান জানানো হয়েছে ঈশ্বরকে, আমাদের সৃষ্টিকর্তাকে উপাসনা করতে, যিনি পৃথিবী এবং তাতে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন। তারা পাপতন্ত্রের একটি ব্যবস্থার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে, জিহোবার বিধিকে অকার্যকর করে দিয়েছে, কিন্তু এই বিষয় সম্পর্কে জ্ঞানের বৃদ্ধি ঘটবে। নির্বাচিত বার্তাসমূহ, বই বিশু ১০:৩০৬।
১৯৮৯ সালে শেষ দিনগুলোর সাথে সম্পর্কিত দানিয়েলের পুস্তকের অংশ ছিল একাদশ অধ্যায়ের শেষ ছয়টি পদ এবং যখন ১,৪৪,০০০ আন্দোলন তাদের আন্দোলনের সমাপ্তিতে পৌঁছায় তখন দানিয়েলের পুস্তকের যে অংশটি সিলমুক্ত হয় তা হল ৪০ নম্বর পদের লুক্কায়িত ইতিহাস, যা ১৯৮৯ থেকে যুক্তরাষ্ট্রের রবিবার আইন পর্যন্তের ইতিহাসকে উপস্থাপন করে। ৪০ নম্বর পদের লুক্কায়িত ইতিহাসই ১,৪৪,০০০ ইতিহাস। প্রত্যেক নবী সেই সময়ের সাক্ষ্য দেন।
উক্ত পাঠে শেষ দিনগুলোতে একটি জনগণকে দাঁড়াতে প্রস্তুত করার উদ্দেশ্যে জ্ঞানের যে বৃদ্ধি তা ১৯৭৯ সালে শেষ ছয়টি পদের মোহর খোলাকে নির্দেশ করে এবং আবার তা ৪০ নম্বর পদের গুপ্ত ইতিহাসের উন্মোচনকেও নির্দেশ করে। উভয় ইতিহাসেই অনুপ্রেরণা নির্দেশ করে যে পাপীয় ক্ষমতা ও রবিবারের আইন সম্পর্কে জ্ঞানের বৃদ্ধি হবে। ১,৪৪,০০০ আন্দোলনের শুরু ও সমাপ্তি উভয় সময়েই এই জ্ঞানের বৃদ্ধি দানিয়েলের ১২ অধ্যায়ে উপস্থাপিত তিন ধাপের পরীক্ষামূলক প্রক্রিয়া সৃষ্টি করে।
তিনি বললেন, তোমার পথে যাও দানিয়েল,
কারণ এই কথাগুলি শেষ সময় পর্যন্ত বন্ধ ও সিল করা রইল। অনেকে শুদ্ধ হবে, শুভ্র হবে এবং পরীক্ষিত হবে, কিন্তু দুষ্টেরা দুষ্টতাই করবে এবং দুষ্টদের কেউই বুঝবে না, কিন্তু জ্ঞানীরা বুঝবে। দানিয়েল 12:9-10।
যেমন সব পবিত্র সংস্কার আন্দোলনে দানিয়েল যে তিনটি ধাপকে পরিশোধিত, শুভ্র করা এবং পরীক্ষা করা বলে উপস্থাপন করেছেন, সেগুলি প্রথমে এক দিব্য প্রতীকের অবতরণের পথচিহ্ন নির্দেশ করে, এরপর একটি ব্যর্থ ভবিষ্যৎবাণীর মাধ্যমে পরীক্ষা, তারপর তৃতীয় একটি লিটমাস পরীক্ষা, যা উন্মোচিত জ্ঞানবৃদ্ধিকে গ্রহণ বা প্রত্যাখ্যান করার ভিত্তিতে গড়ে ওঠা দুটি শ্রেণীর চরিত্র প্রকাশ করে। 144,000 আন্দোলনের সূচনায় তিনটি ধাপ ছিল, 11 সেপ্টেম্বর 2001, এরপর 18 জুলাই 2020, তারপর রবিবারের আইন। ঠিক সেই একই আন্দোলনের সমাপ্তিতে তিনটি ধাপ হল, জুলাই 2023, মধ্যরাত্রির আর্তনাদ বার্তার আগমন এবং রবিবারের আইন।
ঈশ্বরের লোকদের দাঁড়াতে প্রস্তুত করে এমন বার্তাটি, যা জুলাই 2023 উন্মোচিত হয়েছিল, ভবিষ্যৎবাণীমূলক সত্যের একাধিক ধারা অন্তর্ভুক্ত করে এবং সেই ধারাগুলোর মধ্যে রয়েছে ইজেকিয়েলের 37 অধ্যায়ের মৃত শুকনো হাড়গুলো। ইজেকিয়েল দুইটি বার্তা উপস্থাপন করেন। প্রথম বার্তাটি হাড়গুলোকে আবার একত্র করে, কিন্তু দ্বিতীয় বার্তাতেই ইসরায়েল পরাক্রমশালী বাহিনী হিসেবে নিজের পায়ে দাঁড়াল। প্রকাশিত বাক্যের 11 অধ্যায়ের 2 সাক্ষী পবিত্র আত্মায় পরিপূর্ণ হলে উঠে দাঁড়াল।
আর 3 দিন এবং অর্ধেক পরে ঈশ্বরের কাছ থেকে জীবনের আত্মা তাদের মধ্যে প্রবেশ করল এবং তারা তাদের পায়ে দাঁড়াল, আর যারা তাদের দেখল তাদের ওপর মহাভয় নেমে এল। প্রকাশিত বাক্য 11:11।
ইজেকিয়েল একই সত্য শেখান।
আর তিনি আমাকে বললেন, মানবপুত্র, তোমার পায়ে দাঁড়াও, আমি তোমার সঙ্গে কথা বলবো। আর তিনি যখন আমার সঙ্গে কথা বললেন, তখন আত্মা আমার মধ্যে প্রবেশ করল এবং আমাকে আমার পায়ে দাঁড় করাল, ফলে আমি তার কথা শুনলাম, যিনি আমার সঙ্গে কথা বলেছিলেন। ইজেকিয়েল 2:1-2।
যখন সিস্টার হোয়াইট বলেন, জ্ঞানবৃদ্ধির মাধ্যমে একটি জনগোষ্ঠীকে শেষ দিনগুলোতে দাঁড়াতে প্রস্তুত করা হবে, জ্ঞানবৃদ্ধিকে 10 কুমারীর উপমায় তেল হিসেবে শনাক্ত করা হয়েছে এবং তেল দ্বারা ঈশ্বরের আত্মার বার্তাসমূহ ও পবিত্র আত্মা, তদুপরি চরিত্র বোঝানো হয়।
2023 সালের জুলাই ও শিগগির আসন্ন রবিবারের আইনের মধ্যবর্তী সময়ে এমন এক জ্ঞানবৃদ্ধি ঘটে যা ঈশ্বরের লোকদের জাগিয়ে তোলে এবং তারা উঠে দাঁড়ায়। এটি প্রকাশ করে যে তাদের কাছে তখন মোহর খোলা হওয়া বার্তার তেল আছে। তাদের পাত্রের মধ্যে যখন পবিত্র আত্মা থাকে তখন তারা উঠে দাঁড়ায়, এবং যখন ঈশ্বরের মোহর গ্রহণের জন্য প্রস্তুত চরিত্র তাদের মধ্যে গড়ে ওঠে তখনও তারা উঠে দাঁড়ায়।
2023 সালের জুলাইয়ে শুরু হওয়া প্রথম পরীক্ষার ধাপটির পর এমন একটি সময়কাল আসে যা সেই প্রার্থীদের তেল গ্রহণ বা প্রত্যাখ্যান করার সুযোগ দেয়। যারা গ্রহণ করে তারা সিল করা হয় এবং শীঘ্রই আসন্ন রবিবারের আইন ঘোষিত হলে তাদেরকে পতাকারূপে উত্তোলিত করা হয়। যারা তেল প্রত্যাখ্যান করে তারা প্রবল ভ্রান্তির শিকার হয়।
2023 সালের জুলাইয়ে সেই প্রার্থীরা আত্মিক নিদ্রা থেকে জাগ্রত হয়েছিল এবং এরপর তাদের নিজ নিজ অনুগ্রহকাল সমাপ্ত হওয়ার আগে তারা চূড়ান্ত পরীক্ষার প্রক্রিয়ার মুখোমুখি হয়েছিল। পরীক্ষার প্রক্রিয়াটি স্থাপিত হয়েছিল একটি ভবিষ্যৎবাণীমূলক পরীক্ষার প্রেক্ষাপটে, যা পশুর মূর্তি গঠনের সঙ্গে সম্পর্কিত, সেই সময়ে যখন ওই একই প্রার্থীদের পুনরুজ্জীবিত হয়ে অন্তরে খ্রিস্টের মূর্তি গঠন করার কথা ছিল। যে ভবিষ্যৎবাণীমূলক কাঠামোর মধ্যে এই পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা তা হল 1979 থেকে রবিবারের আইন পর্যন্ত ইতিহাস। সেই প্রার্থীদের জাগতে ব্যর্থতার ফলেই প্রভু ভ্রান্ত মতবাদসমূহকে প্রবেশের অনুমতি দিলেন।
ঈশ্বর তার জনগণকে জাগিয়ে তুলবেন যদি অন্যান্য উপায় ব্যর্থ হয়। বিধর্ম মতবাদ তাদের মধ্যে ঢুকে পড়বে, যা তাদের ছেঁকে দেবে, গম থেকে ভুষি আলাদা করবে। প্রভু তার বাক্যে বিশ্বাসী সকলকে নিদ্রা থেকে জেগে উঠতে আহ্বান করেন। এই সময়ের জন্য উপযোগী মূল্যবান আলো এসেছে, এটি বাইবেলীয় সত্য, যা আমাদের ওপর অবিলম্বে উপস্থিত বিপদগুলো দেখায়। এই আলো আমাদেরকে পবিত্র শাস্ত্র অধ্যবসায়ের সঙ্গে অধ্যয়নের দিকে এবং আমরা যে অবস্থানগুলো ধারণ করি তার অত্যন্ত সমালোচনামূলক পর্যালোচনার দিকে পরিচালিত করা উচিত। ঈশ্বর চান প্রার্থনা ও উপবাস সহ সত্যের সব দিক, দিশা ও অবস্থানকে সম্পূর্ণভাবে এবং অধ্যবসায়ের সঙ্গে অনুসন্ধান করা হোক। টেস্টিমনিজ খণ্ড 5, 708।
সমস্ত ভাববাদী শেষকাল সম্পর্কে সম্বোধন করেন। সুতরাং এই শেষকালে 2023 সালের জুলাই মাসে প্রভু তাঁর লোকদের জাগিয়ে তুলতে চেষ্টা করেছিলেন, কিন্তু তাঁর সেই প্রচেষ্টা ব্যর্থ হয় এবং তিনি সতর্কতা হিসেবে সমাপ্তির নিকটতা নির্দেশ করার জন্য অ্যাডভেন্ট ইতিহাসে রোমের একটি প্রতীকের বিষয়ে প্রথম বিতর্কটি পুনরাবৃত্ত হতে দিলেন। তিনি এটি করেছিলেন যদিও মূল্যবান আলো এসেছিল এই সময়ের উপযোগী। 2023 সালের জুলাই মাসে যে আলো এসেছিল তা হল বাইবেলের সত্য, যা আমাদের একেবারে সন্নিকটে উপস্থিত বিপদসমূহ প্রদর্শন করে। সেই আলো আমাদের শাস্ত্রসমূহের অধ্যবসায়পূর্ণ অধ্যয়নে এবং আমরা যে অবস্থানগুলো ধারণ করি সেগুলোর সর্বাধিক সমালোচনামূলক পরীক্ষায় পরিচালিত করা উচিত ছিল।
পদ 40-এর লুকানো ইতিহাসটি দানিয়েলের একাদশ অধ্যায়ের 10-15 নম্বর পদে উপস্থাপিত হয়েছে, কারণ আলফা ও ওমেগা দানিয়েলের চূড়ান্ত ভবিষ্যৎবাণীর শেষটিকে তারই সূচনার মাধ্যমে চিত্রায়িত করেছেন। 18 জুলাই 2022-এর হতাশার পূর্ববর্তী সময়ে শয়তান 10-15 নম্বর পদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছিল, কারণ সে জানত অধ্যায়টির শুরুটাই অধ্যায়টির শেষকে উপস্থাপনের মূল চাবিকাঠি। এরপর 14 নম্বর পদের মূল বিতর্কটি উত্থাপিত হয়।
আমরা তার কৌশলসমূহ সম্পর্কে অবগত হয়ে যাব এই আশঙ্কার মতো আর কোনো কিছুকে মহাপ্রতারক এতটা ভয় পায় না। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ইটিপনে 16।
ওই পদগুলোর অর্থ ও উদ্দেশ্যকে বিভ্রান্ত করার শয়তানি প্রচেষ্টা থেকেই স্পষ্ট যে এগুলো এখন 1,44,000-এর অন্তর্ভুক্ত হওয়ার প্রার্থীদের বাছাই করে এমন পরীক্ষার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। সিস্টার হোয়াইট জোর দিয়ে বলেন যে দানিয়েলের একাদশ অধ্যায়ে উপস্থাপিত যে ইতিহাসটি 1798 সালে অন্তিম সময় শুরু হওয়ার আগে পূরণ হয়েছিল সেটি শেষ 6 পদে পুনরাবৃত্তি হয়েছে।
আমাদের নষ্ট করার মতো সময় নেই, আমাদের সামনে দুঃসময় উপস্থিত, বিশ্বযুদ্ধের মনোভাবে আলোড়িত, অচিরেই ভবিষ্যৎবাণীতে যেসব বিপদের দৃশ্যের কথা বলা হয়েছে সেগুলো ঘটবে। দানিয়েলের একাদশ অধ্যায়ের ভবিষ্যৎবাণী প্রায় তার সম্পূর্ণ পরিপূর্তিতে পৌঁছে গেছে। এই ভবিষ্যৎবাণীর পরিপূর্তিতে যে ঐতিহাসিক ঘটনাবলী সংঘটিত হয়েছে তার অনেকটাই পুনরাবৃত্ত হবে। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস নম্বর 13-396।
আমি দাবি করি যে 1-39 পর্যন্ত পদে উপস্থাপিত সমস্ত ইতিহাস অধ্যায়ের শেষ 6 পদে পুনরাবৃত্ত হয়েছে। আমি আরও দাবি করি যে অন্তিম দিনের ইতিহাস, যা 22 অক্টোবর 1874-এর শুরু হওয়া বিচারকার্যের পরিসমাপ্তির ইতিহাস, দুটি প্রধান ভবিষ্যৎবাণীমূলক সময়সীমা দিয়ে উপস্থাপিত হয়েছে। প্রথম সময়সীমা ঈশ্বরের ঘরের ওপর সম্পন্ন হওয়া বিচারকে নির্দেশ করে। এরপরে এমন একটি সময় আসে যখন ঈশ্বরের ঘরের বাইরে যারা আছেন তাদের জন্য বিচার সম্পন্ন হয়। প্রথম সময়সীমা 1999 সালে শুরু হয় এবং যুক্তরাষ্ট্রে রবিবারের আইন কার্যকর হওয়ার সময়ে শেষ হয়, আর সেটিই দ্বিতীয় সময়সীমার সূচনা নির্দেশ করে, যা শেষ হয় যখন মিখায়েল দাঁড়িয়ে ওঠেন এবং মানবের সুযোগকাল সমাপ্ত হয়। 40 নম্বর পদের গোপন ইতিহাসও 1999 সালে শুরু হয় এবং 41 নম্বর পদে শেষ হয়, যা যুক্তরাষ্ট্রে রবিবারের আইনকে নির্দেশ করে।
এটি ওই একই অধ্যায়ের 10-15 নম্বর পদে বর্ণিত ইতিহাসেরই সমান। ওই ইতিহাস 1797 সালের শেষের সময় থেকে শুরু করে 1854 সালের 22 অক্টোবর বিচার শুরু হওয়া পর্যন্ত মিলারাইটদের ইতিহাসের সঙ্গে সমান্তরাল। ওই দুই ইতিহাস খ্রিস্টের জন্ম থেকে শুরু হয়ে ক্রুশে সমাপ্ত হওয়া ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসের সঙ্গেও সমান্তরালভাবে চলে।
1989 সালে শুরু হওয়া ইতিহাসের মধ্যে 2001 সালের 11 সেপ্টেম্বর শুরু হওয়া পরীক্ষা পর্বটি অন্তর্ভুক্ত আছে, যার প্রতিরূপ দেখা যায় 1840 সালের 11 আগস্ট শুরু হওয়া পরীক্ষা পর্বে এবং খ্রিস্টের বাপ্তিস্মে শুরু হওয়া পরীক্ষা পর্বে। পশুর প্রতিমূর্তির গঠনকে ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসের বহু রেখায় প্রতিরূপিত করা হয়েছে। সেই একই সময় পর্বের এমন একটি প্রতিনিধিত্ব হল 1,44,000-এর সিলমোহরকরণের সময়, যা 2001 সালের 11 সেপ্টেম্বর শুরু হয়েছে এবং আসন্ন রবিবারের আইনে গিয়ে শেষ হবে। 40 নম্বর পদের গুপ্ত ইতিহাসকেও 1844 সালের 22 অক্টোবর থেকে 1863 সালের বিদ্রোহ পর্যন্ত চলা রেখার সঙ্গে মিলিয়ে দেখা যায়।
1844 সালের 22 অক্টোবর তৃতীয় স্বর্গদূতের আগমন ঘটেছিল। যে কোনো ভাববাদী স্বর্গদূতের আগমনের মতোই তার কাছে এমন এক বার্তা ছিল যা ভক্ষণ করার কথা ছিল, কিন্তু তা ঘটেনি এবং 1863 সালের আগেই ফিলাডেলফিয়ন মিলারিজম লাউদিকীয় মিলারিজমে রূপান্তরিত হল, যখন তারা আনুষ্ঠানিকভাবে সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট নাম গ্রহণ করল এবং তখন থেকেই তারা বিদ্রোহের মরুভূমিতে ঘুরে বেড়াতে শুরু করল, যা আজও চলছে। 1844 থেকে 1863 সালের ইতিহাস তাদেরই প্রতিনিধিত্ব করে যারা 144,000-এর অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে। তারা হলেন দানিয়েলের 12 অধ্যায়ের দুষ্টেরা, জিরোমিয়ার ঠাট্টাকারীদের সমাবেশ, জোহনের শয়তানের উপাসনালয় এবং মথির মূর্খ কুমারীরা।
খ্রিস্ট ভবিষ্যৎ দক্তা দানিয়েলের বলা উজাড়ের ঘৃণ্য বস্তু হিসেবে যে সতর্কবার্তার কথা বলেছেন, তা পরবর্তী ধ্বংস ও ছত্রভঙ্গের আগে পালিয়ে যাওয়ার আহ্বান নির্দেশ করে। খ্রিস্টাব্দ 86 সালে রোমান সেনাপতি সেস্টিয়াস পৌত্তলিক রোমের যুগের খ্রিস্টানদের প্রতি সেই সতর্কবার্তাটির পরিপূর্তি ঘটান। প্রথম শতাব্দীতে প্রেরিত পৌল একই সতর্কবার্তা লিপিবদ্ধ করেছিলেন সেই খ্রিস্টানদের জন্য যারা পোপতান্ত্রিক রোমের যুগে কষ্টভোগ করবে। শহর ছেড়ে গ্রামাঞ্চলে গিয়ে বসবাস করার জন্য সপ্তাহ পালনকারীদের যে সতর্কবার্তা, তা 1888 সালে আসে। সেই বছরেই ছিল ব্লেয়ার বিল, রবিবারকে জাতীয় বিশ্রাম দিন হিসেবে প্রতিষ্ঠা করার প্রথম প্রচেষ্টা। খ্রিস্ট দানিয়েলের উজাড়ের ঘৃণ্য বস্তু সংক্রান্ত যে উল্লেখ করেছিলেন, তার পরিপূর্তি স্বরূপ পালিয়ে যাওয়ার সতর্কতা হিসেবে ব্লেয়ার বিলই ছিল সেই সংকেত।
খ্রিস্টাব্দ 6 সালে সেস্টিয়াসের ক্ষেত্রে যেমন ঘটেছিল, তেমনি ব্লেয়ার বিলটি ঈশ্বরের বিধানে প্রত্যাহার করা হয়েছিল। 1888 সাল 2001 সালের 11 সেপ্টেম্বরকে প্রতিকায়িত করে, কারণ সিস্টার হোয়াইট উভয় ইতিহাসেই প্রকাশিত বাক্য 18-এর স্বর্গদূতের অবতরণকে চিহ্নিত করেন। শেষ দিনগুলিতে শহরগুলো থেকে পালিয়ে যাওয়ার যে সতর্ক বার্তা, তা 2001 সালের 11 সেপ্টেম্বর কার্যকর হয়। অতএব 1888 সালের ব্লেয়ার বিল 2001 সালের প্যাট্রিয়ট অ্যাক্টকে প্রতিকায়িত করেছিল। 2001 সালের 11 সেপ্টেম্বর যে স্বর্গদূত অবতীর্ণ হয়েছিলেন, তিনি প্রকাশিত বাক্য 18-এর প্রথম 3 পদে চূড়ান্ত সতর্কবার্তা ঘোষণা করেন, এবং সেই চূড়ান্ত সতর্কবার্তাই তৃতীয় স্বর্গদূতের বার্তা, যদিও 14 অধ্যায়ে তৃতীয় স্বর্গদূত যে বার্তা উপস্থাপন করেন তার সত্যের অভিব্যক্তি 18 অধ্যায়ের মতো একই নয়, পংক্তি পর পংক্তি তারা একই সতর্কবার্তা।
দানিয়েল নবীর দ্বারা কথিত ধ্বংসের ঘৃণ্য বস্তু ছিল খ্রিস্টের প্রদত্ত একটি চিহ্ন, যা নির্দেশ করেছিল কখন তার লোকদের সুরক্ষার জন্য পলায়ন করতে হবে। এটি একটি সতর্কবার্তা, এবং সেই জন্য অবশ্যই এটি চূড়ান্ত সতর্কবার্তা, যদিও এটি প্রকাশিত বাক্যের 14 অধ্যায়ে এবং 18 অধ্যায়ে উপস্থাপিত বার্তার তুলনায় ভিন্ন শব্দে ব্যক্ত হয়েছে। জিরোমিয়া 15:16 পদে যে ইতিহাসের সূচনা হয়, তা সতর্ককারী পরীক্ষামূলক বার্তার একই ভবিষ্যৎবাণীমূলক সময়কাল। এর সূচনা হয় যখন জিরোমিয়া ঈশ্বরের বাক্য ভক্ষণ করেন, এবং তা ঘটে যখন সেই স্বর্গদূত অবতরণ করেন, যেমন তিনি করেছিলেন যখন নিউ ইয়র্ক সিটির মহান অট্টালিকাগুলি ধসে পড়েছিল।
যখন জিরোমিয়া ঘোষণা করেন, তোমার বাক্যগুলি পাওয়া গেল এবং আমি সেগুলি খেয়ে ফেললাম, আর তোমার বাক্য আমার হৃদয়ের আনন্দ ও উল্লাস হয়ে উঠল, তখন তিনি দানিয়েল পুস্তকের প্রথম অধ্যায়ে খাদ্য সংক্রান্ত প্রথম পরীক্ষাকে এবং প্রকাশিত বাক্যের 10 অধ্যায়ে জোহনের স্বর্গদূতের হাত থেকে গ্রন্থটি নিয়ে খাওয়ার ঘটনাকে উপস্থাপন করেন। বার্তা ভক্ষণ শুরু হয় যখন এক স্বর্গদূত আসে, এবং স্বর্গদূত এলে একটি পরীক্ষামূলক ভবিষ্যৎবাণীর মোহর খোলা হয়। স্বর্গদূত এলে প্রথম পরীক্ষার পর্ব শুরু হয়, এবং দ্বিতীয় পরীক্ষার পর্ব শুরু হলে তা শেষ হয়, আর মিখায়েল যখন উঠে দাঁড়ান তখন দ্বিতীয় পরীক্ষার পর্ব শেষ হয়।
যখন দেবদূত এসে পৌঁছায়, তখন শেষের বৃষ্টি পড়তে শুরু করে।
পরবর্তী বৃষ্টি ঈশ্বরের জনগণের উপর পড়বে। একজন পরাক্রমশালী স্বর্গদূত স্বর্গ থেকে নেমে আসবেন এবং সমগ্র পৃথিবী তার মহিমায় আলোকিত হবে। রিভিউ অ্যান্ড হেরাল্ড 41:41-91।
অন্তিম বৃষ্টি পান তারাই যারা জিরিমিয়ার প্রাচীন পথে চলেন।
প্রভু এইরূপ বলেন, তোমরা পথসমূহে দাঁড়াও এবং দেখো, এবং প্রাচীন পথগুলি সম্বন্ধে জিজ্ঞাসা করো, কোনটি উত্তম পথ, এবং তাতে চল, তাহলে তোমরা তোমাদের আত্মার জন্য বিশ্রাম পাবে। কিন্তু তারা বলল, আমরা তাতে চলব না, আরও আমি তোমাদের উপর প্রহরী নিয়োজিত করেছিলাম, বলে তুরির ধ্বনিতে কর্ণপাত করো। কিন্তু তারা বলল, আমরা কর্ণপাত করব না, জিরমিয়া ৬ অসর
যে তুরি প্রহরীরা বাজায় তা হল লাওদিকীয় বার্তা, যা ১৮৮৮ সালে জোন্স ও ওয়াগনার উপস্থাপন করেছিলেন।
উচ্চস্বরে ডাক, কোনো ছাড় দিও না, তুর্যের ন্যায় তোমার কণ্ঠ উচ্চ কর, এবং আমার লোকদের তাদের অপরাধ আর জাকবের গৃহকে তাদের পাপ দেখাও। ঈশাইয়া ১৮২২:১০।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর ১,৪৪,০০০ জনের সিলকরণ শুরু হয়েছিল। লাওদিকিয়ার উদ্দেশ্যে একটি সতর্ক বার্তা ঘোষণা করা হয়েছিল।
এ টি জোন্স এবং ই জে ওয়াগনার আমাদের যে বার্তাটি দিয়েছেন সেটি লাওদিকিয়ার মণ্ডলের প্রতি ঈশ্বরের বার্তা, এবং যে কেউ সত্যে বিশ্বাস করার দাবি করে তবু ঈশ্বর দত্ত আলোর কিরণ অন্যদের প্রতি প্রতিফলিত করে না তার জন্য দুর্ভোগ। দ্য ১৮৮৮ মেটিরিয়ালস ৫৩৪।
লাওদিকিয়ার প্রতি সতর্কবাণী হল জিরমিয়ার প্রহরীদের তুর্যধ্বনি, যা লাওদিকিয়ান সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ শুনতে অস্বীকার করে। এটি শহরগুলো থেকে গ্রামাঞ্চলের জমিজমায় পালিয়ে যাওয়ার সতর্কবার্তা, শীঘ্রই আসন্ন রবিবার আইনের আগে ভাগে।
এই নানান ভবিষ্যৎবাণীমূলক ধারার বিষয়ে আমি এখনই যা বললাম তা ছিল আপনার বিবেচনা শক্তিকে উদ্দীপ্ত করার একটি প্রয়াস, যাতে আপনি আমি যা লিখতে যাচ্ছি তা সত্যিই পরীক্ষা করে দেখেন। সম্ভবত পশুর জন্য ও পশুর প্রতিমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে শেষকালে এ প্রতিমা দুই পর্যায়ে গঠিত হবে, প্রথমটি যুক্তরাষ্ট্রে, এরপর বিশ্বের জাতিসমূহে।
রোমের এই প্রতিমূর্তির ভবিষ্যৎবাণীমূলক পরীক্ষার প্রক্রিয়ার মধ্য দিয়ে সফলভাবে অগ্রসর হতে হলে পশুর উদ্দেশ্যে নির্মিত প্রতিমূর্তি ও পশুর প্রতিমূর্তির সঙ্গে সংশ্লিষ্ট কিছু ভবিষ্যৎবাণীমূলক বৈশিষ্ট্য সঠিকভাবে প্রয়োগ করা আবশ্যক। পশুর প্রতিমূর্তির পরীক্ষাকালের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান যা বহু সাক্ষ্যে দেখানো যায় হল এই যে ১,৪৪,০০০ মোহর দেওয়ার সময়টি যুক্তরাষ্ট্রে পশুর প্রতিমূর্তির পরীক্ষার সময়কালে ঘটে, এবং বিশ্বের জাতিসমূহের মধ্যে পশুর প্রতিমূর্তির পরীক্ষার যে সময়কাল সেটাই সেই সময় যখন ওই রবিবারের আইনের সময় ২২১ দ্বারা প্রতিনিধিত্ব করা যারা এখনও বাবিলনে আছে ঈশ্বরের অন্য সন্তানরা পালের মধ্যে আনা হয়।
পশুর মূর্তিটি দুইটি নির্দিষ্ট ও পরস্পর সংযুক্ত পরীক্ষার সময়কালকে প্রতিনিধিত্ব করে, এবং ওই দুই পরীক্ষার সময়কালও প্রকাশিত বাক্যগ্রন্থের সপ্তম অধ্যায়ে উল্লিখিত ১,৪৪,০০০ চূড়ান্ত সমাবেশ এবং তারপরেই একই অধ্যায়ে বর্ণিত এক বিশাল জনসমাবেশকে প্রতিনিধিত্ব করে।
রবিবার আইন প্রণয়নের সময় প্রকাশিত বাক্য ত্রয়োদশ অধ্যায়ের ১১ পদে যেরূপ বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এক ড্রাগনের ন্যায় কথা বলে, এরপর সে সমগ্র বিশ্বের সমস্ত জাতিকে প্রতারিত করতে অগ্রসর হয় এবং সেই জাতিসমূহকে বলে যে যুক্তরাষ্ট্র যেমন সদ্য করেছে তেমনি তারাও যেন পশুর জন্য এক বিশ্বব্যাপী প্রতিমূর্তি নির্মাণ করে। যে সময়কালটি রবিবার আইন থেকে শুরু হয়, যা ৩৬ সালের কনস্টান্টাইনের রবিবার আইনের দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে, তা শেষ হয় যখন চূড়ান্ত জাতিটি পাপাল রোমের সামনে নতজানু হয়, যেখানে ৩৩০ সালের রবিবার আইন প্রতিনিধিত্ব করা হয়েছে, কারণ ত্রয়োদশ অধ্যায়ে যুক্তরাষ্ট্রের সেই ক্ষমতা রয়েছে যে সে পশুর প্রতিমূর্তিকে প্রাণদান করতে এবং তাকে কথা বলাতে পারে। এই সময়কাল ৩৬১ সালের রবিবার আইন দিয়ে শুরু হয় এবং ৩৩০ সালের রবিবার আইন দিয়ে শেষ হয়।
২০০১ সালে যুক্তরাষ্ট্রের সরকার বলে প্যাট্রিয়ট অ্যাক্টকে আইনে পরিণত করেছিল। আমরা পরবর্তী প্রবন্ধে এই গবেষণা চালিয়ে যাব।